Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah. Amma ba'd. Fayaqulullah subhanahu wa ta'ala ba'da a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Kadzabat qaum Lutinil mursalin. وَأَقُولُ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَأَصْحَابُ الرَّسِّ وَثَمُودَ وَعَادٌ وَفِرْعَوْنُ وَإِخْوَانُ لُوطٍ صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ সম্মানিত দিনদরদী মুসলমান ভাই ও বোনেরা, দীর্ঘ তিন দিনের কানাডিয়ান থ্যাঙ্কসগিভিং বিরতির পরে আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার, সমাবেত হওয়ার, জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই শুকরিয়াতান বলি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতির উপর, মানব জাতির উপর রহমত এবং করুণা বর্ষণ করুন, সেই দোয়াই করি। কারণ মুসলিম জাতি আজকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। মুসলিম জাতি আজকে অস্তিত্ব বিলীন হওয়ার পথে চলে গেছে। মুসলিম জাতির আজকে সারা পৃথিবীতে কোনো সে, কোনো ওপিনিয়ন এবং কোনো নিজস্ব সত্তা বলতে কিছু আর নেই। আজকে আমাদের মুসলমানদের বড় বড় যারা লিডার, তারা আজকে ইসলামের দুশমনদের কাছে বিক্রি হয়ে গিয়েছে। তারা নিজেদের দেশ পর্যন্ত অন্যের কাছে লিজ দিয়ে দিয়েছে। বরং হলো মুসলমান যারা লিডার হয়েছে, তারাই ইসলাম নির্মূলের জন্য এবং মুসলমানদেরকে দমন করার জন্য কন্ট্রাক্টারি নিয়ে নিয়েছে। তাদের একটি কাজ ইসলাম কিভাবে স্প্রেড হবে এটা নয়, বরং মুসলমানদেরকে কিভাবে দমিয়ে রাখা যাবে, মুসলমানদেরকে কিভাবে বিজাতির গোলামে এবং দাসে পরিণত করা যাবে, মুসলিম জাতির সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্যকে কিভাবে ধসিয়ে দিয়ে তাদের গদি ঠিক রাখা যাবে, আজকে তারা সেই পায় তারাতে মাতোয়ারা হয়ে আছে। এই অবস্থায় মুসলমানদের নিজের অস্তিত্ব নিজেকেই টিকিয়ে রাখতে হবে। আফসোসের বিষয়, দুঃখের বিষয়, গত কদিন আগে হারাম শরীফে, অর্থাৎ মক্কাতুল মকাররমা, হারামে মক্কাতে, মক্কাতুল মকাররমার সবচাইতে আলোচিত ইমাম, তিনি যে খুতবা দিয়েছেন, সেই খুতবা 1400 বৎসরের ইতিহাসে মসজিদুল হারামের মেম্বারে দাঁড়িয়ে কেউ দিয়েছেন বলে ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। তার কথাতে তিনি যেন বিজাতির মনোবাঞ্চনা পূর্ণ করার জন্য আল্লাহর ঘর তথা বাইতুল্লাহিল হারামের মেম্বারকে তিনি বেছে নিয়েছেন। সেখানে শুধু মুসলমানদের স্বার্থকেই জলাঞ্জলিত দেননি, বরং ইতিহাসের মহাসত্যকে তিনি সম্পূর্ণ হারামে মক্কার মেম্বারে দাঁড়িয়ে অস্বীকার করে গেছেন। এবং যারা ইসলামের দুশ্মন, সেই দুশ্মনদেরকেই তাদের সঙ্গেই সখ্যতা করার জন্য, তাদের দাসত্ব বরণ করে নেওয়ার জন্যই তিনি অঘোষিতভাবে আহ্বান জানিয়েছেন। এটা বড় পরিতাপের বিষয়, বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়। যেখান থেকে মুসলিম জাতির দিক নির্দেশনা আসবে, সেখানেই যদি দালালি চলে, তাহলে দুনিয়ার আর কোথায় ইসলামের অস্তিত্ব টিকে থাকবে? এই জন্য মুসলিম জাতিকে নিজেদের ভাগ্য নিজেদেরই পরিবর্তন করা লাগবে। অমুক দেশ করে দিবে, হারামের ইমাম সাহেবরা করে দিবেন, অমুক স্কলার করে দিবেন, এইভাবে যদি আমরা তাকিয়ে থাকি তাহলে পুরা মুসলিম জাতির অস্তিত্বটাই বিলীন হয়ে যাবে। এই জন্য প্রত্যেককে আজকে আমাদের রেসপন্সিবিলিটি নেওয়া লাগবে, প্রত্যেকের এই দায়িত্ব গ্রহণ করা লাগবে যে আমরা কিভাবে আবার হারানো ঐতিহ্যটাকে ফিরিয়ে আনতে পারি, কিভাবে আবার মুসলিম জাতি সেই সহ্য বীর্য ফিরে পায় যেটা নাকি তাদের অতীত ইতিহাস ছিল, যেটি তাদের ঐতিহ্য ছিল, যেটি তাদের মানমর্যাদার মাপকাঠি ছিল, সেই হারানো ঐতিহ্য কিভাবে মুসলমানরা ফিরে পাবে। দেখুন, একটি জাতি এমনি এমনি ধ্বংস হয়ে যায় না। একটি জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতক্ষণ পর্যন্ত ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজের কুকর্মের দ্বারা, নিজের অপরাধের দ্বারা, নিজের পাপাচারের দ্বারা নিজের ভাগ্যকে পরিবর্তন করে না নেয়। আজকের আমাদের আলোচনার বিষয় হল একটি জাতি কিভাবে ধ্বংস হয়ে যায়, কেন ধ্বংস হয়ে যায়, কেন আল্লাহর শাস্তিতে, আল্লাহর গজবে পতিত হয়ে যায়, তাদের সব ঐতিহ্য, কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন সব ধূলিসাৎ কিভাবে হয়ে যায়। আজকে আমরা সেই দিকেই আলোকপাত করার জন্য চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম কারণ একটি জাতি ধ্বংস হয়ে যায়, আল কুফরু বিল মালিকিল ওয়াহাব ওয়া তাকযীবির রুসুলিল কিরাম। যে কোনো জাতি যদি স্রষ্টার অকৃতজ্ঞ হয়ে যায়, স্রষ্টাকে ভুলে যায়, স্রষ্টাকে অস্বীকার করে, স্রষ্টার সঙ্গে কুফরি শুরু করে দেয় এবং নবী কেরাম, আম্বিয়ায়ে কেরামদের কে তারা মিথ্যাবাদী সাব্যস্ত করতে থাকে, আম্বিয়ায়ে কেরামদের প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ না থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিকে ধ্বংস করে দেন। অতীতে এর ভরি ভরি ইতিহাস, নজির এবং দৃষ্টান্ত রয়েছে। আল্লাহ পাক সূরাতুল ফুরকানের 35-40 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনা মাআহু আখাহু হারুনা ওয়াজীরা। আমি আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৌরিক নামত আসমানি কিতাব দান করেছিলাম, ওয়া জাআলনা মাআহু আখাহু হারুনা ওয়াজীরা, এবং তার ভাই হারুনকে তার ওজির, তার মিনিস্টার, তার ফলোয়ার করে আমি নির্ধারণ করে দিয়েছিলাম। ফাকুল নাযহাবা ইলাল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিনা। এরপরে উভয় ভাইয়ের উপর নির্দেশ দান করলাম, তোমরা ওই দুরাচারী সম্প্রদায়ের কাছে ফিরে যাও, কাযযাবু বিআয়াতিনা, যারা আমি আল্লাহর আয়াতকে, নিদর্শনকে, আমি আল্লাহর বাণীকে, আমি আল্লাহর বিধানকে, আমি আল্লাহর হুকুমকে যারা নাকি মিথ্যা সাব্যস্ত করেছে, অবজ্ঞা করছে, তুচ্ছ তাচ্ছিল্যতার সঙ্গে দেখছে এবং তারা তার উপর আমল করছে না, মানছে না, তাদের কাছে তোমরা যাও, অর্থাৎ ফিরআউনের জাতির কাছে তোমরা যাও। ফাদাম্মারনাহুম তাদমীরা। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াসালাম তাদের কাছে গেলেন। যাওয়ার পরে রাত দিন তাদের পিছনে মেহনত করলেন, চেষ্টা করলেন, তাদেরকে আল্লাহর পথের দিকে ডাকতে গিয়ে অসংখ্য মুজিজা, অলৌকিক ঘটনাও তাদেরকে দেখালেন। এরপরেও এই দুর্ভাগা পোড়া কপালেদের ভাগ্যে ঈমান নাই, তারা তা গ্রহণ করল না। ফাদাম্মারনাহুম তাদমীরা, আমি আল্লাহ তাদেরকে সমূলে ধ্বংস করে দিলাম, সমূলে ধ্বংস করে দিয়েছেন। এরপরে ফিরআউনদের আর বংশ দুনিয়াতে আর মাথা চাড়া দিয়ে উঠতে পারে নাই, এই বংশ সেখানেই শেষ হয়ে গেছে। এতদিনের এক প্রতাপশালী একটি কিংডমশিপ, এতদিনের একটি প্রতাপশালী একটি ক্ষমতা এক মিনিটের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধূলিসাৎ করে দিলেন, আর জীবনে কোনোদিন তারা মাথা চাড়া দিয়ে উঠতে পারল না। এরপরে আল্লাহ পাক বলতেছেন, কাযযাবাত ক্বাবলাহুম ক্বাউমু নূহিন ওয়া আসহাবুর রাসি ওয়া সামুদ, কওমে নূহকে, কওমে সামুদকে, কওমে আদকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছি তাদের নবীকে না মানার কারণে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি দাওয়াত দিয়েছেন, এমন তার উপর অত্যাচার করেছে, এমন মারা মেরেছে যে তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত ভেবে, ডেড বডি ভেবে বস্তার ভিতর ভরে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসছে। এরপরে হযরত জিবরিল এসে ট্রিটমেন্ট করেছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয়ে আবার ওই লোকদের কাছে আবার ফিরে আসছেন, তাদের কাছে, ও ইন্নি কুল্লামা দাআউতুহুম লিতাগফির লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়াসাররু ওয়াস্তাকবারু ইসতিকবারা, রব্বি ইন্নি দাআউতুহুম জিহারা, হে আমার রব, আমি প্রকাশ্যে তাদেরকে আহ্বান করেছি, সুম্মা ইন্নি আ'লানতু লাহুম ওয়াসরারতু লাহুম ইসরারা, এরপরে আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, গোপনে দাওয়াত দিয়েছি, ওপেনলি দিয়েছি, সিক্রেটলি দিয়েছি, পাবলিকলি দিয়েছি, প্রাইভেটলি দিয়েছি, কিন্তু তারা যখনই আমি তাদেরকে আহ্বান করেছি তারা কানের ভিতর তাদের আঙ্গুল পুড়ে দিয়েছে, আমার কথায় তারা কর্ণপাত করেনি। জালু আসাবি আহম ফি আনহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম, আর তাদের মুখমণ্ডলগুলো তারা তাদের পরিধীয় বস্ত্র দ্বারা আবৃত করেছে, ঢেকে ফেলেছে, তারা আমার কাছে কথায় কর্ণপাত করেনি। এরপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আমি ধ্বংস করে দিলাম, মহাপ্লাবন পাঠিয়ে দিলাম, সাবআ লায়ালিন ওয়া সামানিয়াত আইয়াম, সাত রাত আট দিনের ঘূর্ণিঝড় দিয়ে তাদেরকে মূলোৎপাটন করে দিলাম। কওমে সামুদ, তাদের কাছে, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, হযরতে সালি আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী করে পাঠালেন, তারা মানল না, তারা একটি অমূলক দাবি করে ফেলল যে এই তুর পর্বতের বিরাট পাথর থেকে যদি তুমি একটি দশ মাসের গর্ভবর্তী যদি একটি উটনিকে বের করে এনে নিয়ে আসতে পারো তাহলে তোমাকে নবী বলে আমরা মেনে নিব। দেখেন এই ধরনের অমূলক উক্তি খুব কম জাতি করেছে। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করে পাথরের ভিতর থেকে উটনি বের করে নিয়ে এলেন, তারা যেমন চেয়েছিল তেমনই উটনি নিয়ে এলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জাতিরা পাপাচারে লিপ্ত হয়ে গেল, এই উটনির পা কেটে তাকে জবাই করে হত্যা করে ফেলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও সমূলে ধ্বংস করে দিলেন। কিভাবে ধ্বংস করেছেন আল্লাহ পাক? হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নগর প্রাচীরে এসে এক চিল্লানি দিয়েছেন, আর নিচের থেকে আল্লাহ পাক ভূমিকম্প পাঠিয়েছেন, এর দ্বারা পুরা জাতিকে একসাথে আল্লাহ রাব্বুল আলামিন ধূলিসাৎ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। অনুরূপভাবে কওমে লূতকে ধ্বংস করেছেন, মক্কার মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের প্রান্তরে নিয়ে গিয়ে জনমের শিক্ষা দেওয়া দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি নীতি যে যখন নাকি কোনো জাতি যখন আল্লাহর সঙ্গে কুফুরি করে তখন আল্লাহ পাক সেই জাতিকে ধ্বংস করে দেন। এইবার আসুন, আমরা মুসলমানরা আমরা এই অপরাধে অপরাধী কিনা? শুধু মৌখিকভাবে আমরা মুসলমানের দাবিদার হয়েছি কিন্তু কুকর্ম সব আমরা করি, যে জাহেলিয়াতের যুগের মানুষের চেয়ে আরো দ্রুত গতিতে। কোন পাপ আমাদের দ্বারা নেই? দেখেন পূজার অনুষ্ঠানে আজকে দেখেন হিন্দুর চেয়ে মুসলমানের সংখ্যা হলো বেশি, লাজ নাই, লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, কতটুকু বেহায়া হতে পারে? তোমার ঈদের নামাজে তো কোনো হিন্দু ভাই আসেন না, তাদের ধর্ম তাদেরকে পালন করতে দাও, তাদের ধর্মের পালন করতে বাধা সৃষ্টি করো না, কিন্তু তুমি আল্লাহর রসুলের উম্মত হয়ে, আল্লাহর বান্দা হয়ে, তুমি তাওহীদের অনুসারী হয়ে তুমি একটি মূর্তি পূজার অনুষ্ঠানে তুমি কিভাবে যেতে পারো? আজকে মুসলমানদের মাঝে ওই একই জিনিস এসে গেছে, যার ফলে আল্লাহ পাক মুসলিম জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। দুই নম্বর কারণ, মানুষ একটি জাতিকে ধ্বংস করে দেন যখন নাকি কাসরাতুল ফাসাদ ও কাসরাতুল খুবুস, যখন নাকি টু মাচ করাপশন হয়ে যায় সমাজের মাঝে, একদম টপ থেকে নিয়ে বটম থেকে নিয়ে টপ পর্যন্ত, নিচু থেকে উঁচু পর্যন্ত যখন জাতি করাপশনে জড়িত হয়ে যায়, অপরাধে জড়িত হয়ে যায়, এবং তারা যখন নাকি ওপেনলি যখন আল্লাহর নাফরমানি করতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিকে তিনি ধ্বংস করে দেন। ওয়া ইদা আরাদনা আন নুহলিকা করিয়াতান আমারনা মুত্রফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। ওয়া ইদা আরাদনা আন নুহলিকা, কোন জাতিকে আমি আল্লাহ যদি ধ্বংস করে দিতে চাই, কোন সম্প্রদায়কে, কোন উপত্যকে যদি ধ্বংস করে দিতে চাই, আমার না মুত্রফিহা, সে জাতির সম্পদশালী মানুষদেরকে আমি আল্লাহ নাফরমানিতে লিপ্ত করে দেই। তারা গান, বাদ্য, মদ্যপান, এরপরে যত ধরনের হারাম কর্ম আছে সব কিছুতে জড়িয়ে যায়। ফদাম্মারনাহুম আমারনা মুত্রফিহা ফাফাসাকু ফিহা, তারা সব যাবতীয় পাপে লিপ্ত হয়ে যায়। এরপরে ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওল ফাদাম্মারনাহা তাদমীরা, এরপরে আমি আল্লাহর শাস্তি তাদের উপর অবধারিত হয়ে যায়, তখন আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করি। আজকে দেখুন মুসলমানদের অবস্থা, দেখুন মুসলমানদের পয়সা হয়েছে, পয়সা হওয়ার পরে, ধনী হওয়ার পরে মুসলমানদের ইমানও গেছে, আমলও গেছে, মুসলমানদের ঐতিহ্য, কৃষ্টি কালচার সব বিনাশ হয়ে গেছে। দেখবেন যে মুসলমানদের যাদের পয়সা হয়ে গেছে, সেই পয়সারা স্বর্ণ দিয়ে তারা হলো নিজেদের বাথরুমের কমোড তৈরি করছে, স্বর্ণের স্বর্ণ দিয়ে হলো প্লেনের বডি তৈরি করছে, স্বর্ণ দিয়ে হলো তারা দেখবেন যে তাদের হলো গোসলখানা তৈরি করছে, তাদের বিলাসবহুল জীবন যাপন করছে, সেখানে তারা যেই কুকুরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণার চোখে দেখেন, সেই কুকুরকে আজকে তারা হলো নন মুসলমানদের অনুসারে সেগুলো তারা নিজেদের বাড়িতে বেডরুমে তারা নিয়ে ঘুমাচ্ছে। আজকে দেখুন মুসলমানদের এই পয়সা দিয়েছিল, এই পয়সা দিয়ে মুসলমানরা আজকে লস ভেগাসে যাচ্ছে জুয়া খেলার জন্য, পূর্ব ইউরোপে যাচ্ছে তারা হলো বদকারী করার জন্য, নাফরমানি করার জন্য, বিভিন্ন দরিদ্র দেশগুলোকে তারা যাচ্ছে সেগুলোতে যে জিনা, ব্যভিচার ইত্যাদি মদ্যপান করার জন্য। মুসলমানদেরকে আল্লাহ পাক টাকা পয়সা দিয়েছিলেন এই জন্য নয়, টাকা পয়সা দিয়েছিলেন সারা দুনিয়ার মানবতার সেবা করার জন্য, ইসলামের খেদমত করার জন্য। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আজকে দেখুন সৌদি আরবে একটি কিছুদিন আগে একটি আইন হয়েছে, সেই আইনে তারা এটি পাশ করেছে, এতদিন পর্যন্ত তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে মসজিদ, ইসলামিক সেন্টার করে দিত এবং সেগুলোকে হেল্প করতো, চালাচালাত। এখন থেকে আর তাদের দেশ থেকে একটি সিঙ্গেল পেনিও ইসলামের খেদমতের জন্য বহির্বিশ্বে যাবে না, সরকারিভাবেও যাবে না, এরপরে ইন্ডিভিজুয়ালিও যাবে না, কোনো ব্যক্তিও দিতে পারবে না। কিন্তু তারা লস ভেগাসে ক্যাসিনো কিনতে পারবে, তারা হলো বিভিন্ন হারাম মদের ফ্যাক্টরিতে তারা হলো ইনভেস্ট করতে পারবে, তারা বিভিন্ন ফুটবল ক্লাব কিনতে পারবে, বার কিনতে পারবে, নাইট ক্লাব কিনতে পারবে, সেগুলোকে সহযোগিতা করতে পারবে, কিন্তু মসজিদ বানাতে পারবে না। তারা দিনই এদারা দিনই প্রতিষ্ঠান তারা তৈরি করতে পারবে না, একে হেল্প করতে পারবে না। কত বড় আফসোসের বিষয় মুসলমানদের জন্য। তো যখন একটি জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পদ দান, এরপরে সেই সম্পদকে সঠিকভাবে ব্যবহার না করে আল্লাহ রাব্বুল আলামিন সে জাতির উপর শাস্তি অবধারিত করে দেন। শাস্তি কখনো কখনো ইসলামের দুশ্মনদেরকে তাদের উপর চড়াও করে দিয়ে শাস্তি দিবেন, তাদেরকে দাসে পরিণত করে আল্লাহ পাক শাস্তি দিবেন, আর কখনো কখনো আসমানি বালা গজব তাদের উপর আল্লাহ পাক পাঠিয়ে দিবেন, এই দিয়ে তাদেরকে তিনি পানিশমেন্ট দান করবেন। এরপরে করাপশন, আজকে দেখেন করাপশন কোন জিনিস, এটা যদি জানতে হয়, এটা যদি শিখতে হয়, তাহলে মুসলমান দেশে যেতে হবে। যে করাপ্টেড পিপল যদি কেউ দেখতে চায় তাহলে মুসলমান দেশে যাওয়া লাগবে। প্রত্যেকটি সেক্টরে হলো শুধু করাপশন আর করাপশন, দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতিটাই আজকে তাদের ফ্যাশনে পরিণত হয়ে গেছে, ভদ্রতায় পরিণত হয়ে গেছে, সামাজিক কাস্ট কৃষ্টি কালচারে পরিণত হয়ে গেছে। দুর্নীতিটা আগে আজকে তাদের সমাজের রন্ধে রন্ধে ঢুকে গেছে আজকে দুর্নীতি। এমন কোনো জায়গা নাই যেখানে নাকি দুর্নীতি নাই। মুসলমান সারা দুনিয়ার চিত্র হলো আজকে একই হয়ে গেছে। নন মুসলমানরা অনেক দেশ দুর্নীতি জানত না, বা তাদের দেশের কঠোর আইনের কারণে তারা দুর্নীতি করত না। আজকে মুসলমানদেরকে দেখে তারা দুর্নীতি শিখে ফেলেছে। যে দুর্নীতি কিভাবে করতে হয়, দুর্নীতি কাকে বলা হয়, আল ইয়াযু বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জাতিকে অতক্ষণ পর্যন্ত ধ্বংস করবেন না যতক্ষণ এই পাপাচারে লিপ্ত না হয়ে যাবে। আজকে দেখেন মুসলিম দেশে সামান্য একটি অফিসিয়াল কাজ, আপনার হক, আপনার বৈধ কাজ যদি আপনি করতে যান, সেখানে ঘুষ না দিলে আপনি সেই কাজ হাসিল করতে পারবেন না, সামান্য একটি কাজ। এমনকি অনেক সময় মাইয়ে দাফন করতে গেলেও সেখানেও ঘুষ না দিলেও আপনি ঠিকমতো দাফন করতে পারবেন না। আপনার সম্পদ বিক্রি করতে যাবেন, সেখানে দালালদেরকে টাকা পয়সা না দিলে আপনি কিছু করতে পারবেন না, মাস্তানদেরকে চান্দা না দিলে আপনি কিছুই করতে পারবেন না। আজকে সমাজ এমন করাপশনে জড়িয়ে গেছে যে কম্বলের যেমন লোম বাসলে কম্বল থাকবে না, অনুরূপভাবে এই করাপশন যদি আজকে করাপ্টেড পিপলদেরকে যদি আপনি বাঁচতে দেন, তাহলে এই সমাজে আর কোনো ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। একদম টপ থেকে বটম পর্যন্ত প্রতিটি মানুষ আজকে করাপশনে জড়িত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বরগণ তো ছিলেনই নেককার, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আল্লাহর বান্দারা কতটুকু জবাবদিহি মূলক শাসক এই আল্লাহ পাক এই মুসলমানদেরকে দান করেছিলেন, তখন মুসলমানদের চারিত্রিক বৈশিষ্ট্যটাও ভালো ছিল, সেই জন্য আল্লাহ পাক এই ধরনের শাসক তাদেরকে দিয়েছিলেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে একবার কিছু মুসলমানদের জন্য গনিমতের কাপড় এলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাপড়গুলো প্রত্যেকটি মদিনার রেসিডেন্ট যারা ছিলেন তাদের মাঝে বন্টন করে দিলেন। তো বন্টন করতে গেলে তো তিনিও একজন এই দেশের নাগরিক, যদিও খলিফাতুল মুসলিমিন কিন্তু নাগরিক, তো তার বন্টনেও একটা টুকরা কাপড় তিনি পেলেন। তার ছেলে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো দেশের নাগরিক, তিনিও নাগরিক হিসাবে এক টুকরা কাপড় পেলেন। এরপরে সামনের জুমার নামাজের সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজে খুতবা দিতে আসছেন ওই নতুন কাপড়টা পরে, একটা দিয়া লুঙ্গি বানিয়ে নিচের অংশকে তিনি আবরণ করেছেন, আর একটা চাদরের মতো উপর দিয়ে গা দিয়ে আসছেন। খুতবা চলাকালীন অবস্থায় এক সাধারণ মুসল্লি, সাধারণ মানুষ তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন যে খলিফাতুল মুসলিমিন, আপনি খুতবা বন্ধ করুন, অতক্ষণ পর্যন্ত আপনি খুতবা দেওয়ার অধিকার রাখেন না, যতক্ষণ পর্যন্ত আমার এই কঠিন প্রশ্নের জবাব না দিবেন। খলিফাতুল মুসলিমিন জিজ্ঞেস করলেন খুতবার মাঝে যে তোমার কি প্রশ্ন বলো ভাই, তিনি পুলিশ দিয়ে তাড়িয়ে দিচ্ছেন না, তিনি প্রতিবাদ করার জন্য জেলখানায় নিয়ে যাচ্ছেন না, বরং বললেন যে ভাই তোমার কি অভিযোগ বলো আমাকে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন, হ্যাঁ আপনি গত সপ্তাহে যে গনিমতের কাপড়গুলো বণ্টন করেছেন সেখানে আপনি কাপড় বণ্টন করতে গিয়ে সব রেসিডেন্টকে, দেশের প্রতিটি নাগরিককে এক একটি টুকরা করে কাপড় দিয়েছেন, এক পিস করে কাপড় দিয়েছেন, আর আপনি দুই পিস কাপড় কেন নিলেন, ক্ষমতার অপব্যবহার কেন করলেন, আপনার গায়ে এক পিস কাপড় দেখছি, পরনে আর এক পিস কাপড় দেখছি, দুই পিস কেন আপনি নিলেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিবাদ তো দূরের কথা, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। তিনি বললেন যে ভাই তোমার কোশ্চিনটা যুক্তিযুক্ত, কিন্তু এই প্রশ্নের উত্তর আমি না দিয়ে আবদুল্লাহ ইবনে ওমর আমার ছেলে আবদুল্লাহ দেবে। তখন আবদুল্লাহকে ডাক দিয়ে নিয়ে বললেন, আবদুল্লাহ তুমি তোমার এই মুসলমান ভাইয়ের এই জটিল প্রশ্নটির সমাধান তুমি দিয়ে দাও। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মুসলমান ভাইরা তোমাদের খলিফাতুল মুসলিমিন ক্ষমতার অপব্যবহার করেননি, তিনি সমবণ্টন করে এক টুকরা কাপড়ই তিনি নিয়েছেন, আর আমিও দেশের নাগরিক হিসাবে আমিও এক পিস কাপড় পেয়েছি। তিনি যখন আজকে জুমার নামাজের খুতবা দিতে আসছিলেন তার কাছে শুধু একটি মাত্র কাপড় ছিল, যেই কাপড় দিয়ে তিনি লুঙ্গির মতো পেঁচিয়ে নিচের অংশকে আবরণ করেছেন, আর উপরের অংশকে কভার করার মতো কোনো কাপড় তার কাছে নাই। আমি তখন দেখলাম আমার পিতা আজকে সহস্র মানুষের সামনে আজকে জুমার মসজিদে মেম্বারে বসে খুতবা দিবেন, আর তিনি যদি তার পরিধেয় বস্ত্রটা যদি উপরের আবরণটা না থাকে দেখতে বড় বিশ্রী লাগবে, সেই জন্য আমার অংশের কাপড়টা আমি আমার পিতাকে দান করে দিয়েছি। তুমি আজকে যে উপরের অংশের চাদরটা দেখছ এটা খলিফাতুল মুসলিমিন ক্ষমতার অপব্যবহার করে তিনি দখল করেননি, বরং হলো এটি আমার অংশের কাপড়টি আমি আমার বাবাকে দান করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে বলছি যতদিন পর্যন্ত উম্মতে মুহাম্মাদের সাধারণ মানুষগুলো এতটুকু সচেতন হবে ততদিন পর্যন্ত এই উম্মতের ধ্বংস আসবে না, আর এই জবাবদিহিতা যখন উঠে যাবে তখন এই উম্মতের ধ্বংস অনিবার্য হয়ে যাবে। সেই জন্য আজকে করাপশন একদম বড় হুজুর থেকে নিয়ে বড়ডার থেকে নিয়ে একদম ছোট পর্যন্ত প্রত্যেকেই আজকে হলো করাপ্টেড, বস্তাকে বস্তা তারা টাকা মুসলমান দেশ থেকে নন মুসলিম দেশে তারা হলো বিভিন্ন ব্যাংকে তারা হলো পাচার করছে। কাদের টাকা এগুলো? দরিদ্র মানুষের ট্যাক্সের টাকা, এতিমের মুখের থেকে খাবার কেড়ে নিয়ে তারা নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য বিদেশে এই টাকার পাচার করেছে। কেউ ব্যাংক ডাকাতি করে টাকা পাচার করেছে, কেউ হলো রেল ডাকাতি করে টাকা পাচার করেছে এই বিদেশের বাড়িতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই ধরনের যখন করাপ্টেড নেশন হয়ে যায় সেই নেশনের ধ্বংস অনিবার্য, এই নেশন কখনোই দুনিয়ার বুকে টিকে থাকতে পারে না। আজকে দেখুন নন মুসলমান দেশে এ ধরনের কোনো ই নাই, বরং হল ইউএস এর আইন এত কড়া যে প্রেসিডেন্টরা, ফার্স্ট লেডি তারা বিভিন্ন দেশে বেড়াতে যায়, সে দেশের রাষ্ট্রপ্রধানরা তাদেরকে দামি দামি গিফট দেয়, এই গিফটগুলা তারা নিজেরা ব্যবহার করতে পারে না, বরং হলো এই গিফটগুলা তারা গ্রহণ করবে, গ্রহণ করার পরে ইউএস ট্রেজারিকে তাদের হলো জমা দিয়ে দিতে হয়। এটা হলো রাষ্ট্রের সম্পদ। তুমি আজকে রাষ্ট্রের প্রধান হয়ে বেড়াতে গেছো দেখেই তো তোমাকে এই হাদিয়া দিয়েছে, এই হাদিয়া তোমাকে দেয়নি, এই রাষ্ট্রকে দেওয়া হয়েছে। সুতরাং এই হাদিয়ার মালিক হলো রাষ্ট্র। আজকে দেখেন নন মুসলিম দেশে কতটুকু জবাবদিহি আছে, মুসলমানদের দেশে কোনো জবাবদিহি আছে? জবাবদিহিতা নাই। এই জন্য যখন কোনো একটি জাতি করাপ্টেড হয়ে যায় তখন আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেন। তিন নম্বর হল আল কুফরু বিনিআমিল্লাহ ওয়া আদামিল কিয়ামি বিওয়াজিবি শুকরিহা। কোনো জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নিয়ামত দান করেন, সেই নিয়ামতের যদি শুকরিয়া জ্ঞাপন না করে আল্লাহ পাক, তখন সেই জাতির থেকে নিয়ামত ছিনিয়ে নেন এবং তাদেরকে ধ্বংস করে দেন। মুসলমানদেরকে কি ধরনের নিয়ামত আল্লাহ দিয়েছিলেন? তেলের মজুদ, আজকে গ্যাসের মজুদ, যেটা আছে মুসলমানদের হাতে ছিল, এই এক সম্পদ দিয়ে সারা দুনিয়াকে নিজের পায়ের নিচে আনতে পারত মুসলমানরা, কিন্তু এটাও ধরে রাখতে পারে নাই। বনি ইসরায়েল যেমন আল্লাহর নিয়ামতকে ধরে রাখতে পারে নাই, সালবানি ইসরাইলাকাম আতাইনাহুম মিন আয়াতিন বাইনা, বনি ইসরাইলদেরকে জিজ্ঞেস করে দেখো আমি আল্লাহ তাদেরকে কত প্রকাশ্য নিদর্শন দান করেছিলাম, নিয়ামত দান করেছিলাম। ওমান ইউবাদদিল নিয়ামাতাল্লাহি মিন বাদি মা জাআতহু ফা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যেই জাতি, যেই সম্প্রদায় আল্লাহর নিয়ামতকে শুকরিয়া জ্ঞাপন না করে না শুকুর গুজার বান্দা হয়ে পরিবর্তন করে ফেলে, আল্লাহ তাদেরকে কঠিন শাস্তিতে পতিত করেন। আল্লাহ বড় কঠিন শাস্তিদাতা। বনি ইসরায়েল যখন ময়দানে তিহে অবস্থান করছিল, অলমোস্ট ৭.৫ লক্ষ জনগণ ছিল, ৭.৫ লক্ষ মানুষকে আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিসসালামের দোয়ার বরকতে ৪০ বৎসর আল্লাহ পাক মান্না সালওয়া নামক আল্লাহর জান্নাতি খাবার দিয়ে আল্লাহ পাক তাদেরকে পেলেছেন। ওয়া আনজালনা আলাইকুমুল বাযাল্লালনা আলাইকুমুল গামাম। তারা মরুভূমির মাঝে অবস্থান করছে, কোনো সাদ নাই, তাবু নাই, কোনো কিচ্ছু নাই। তাহলে এই ৫০ ডিগ্রি টেম্পারেচারের সূর্য যখন প্রখর তীব্রতা ধারণ করবে, সেই সময় তাদের অবস্থাটা কি হবে? এই জন্য আল্লাহ পাক মেঘমালা দিয়ে তাদের উপর ছায়া করে দিয়েছেন। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। আর আল্লাহ পাক তাদের মান্না সালওয়া নামক খাদ্য পাঠিয়েছেন। সকাল সারা রাত ঘুমিয়ে থাকত, বরফ যেরকম বাইরে জমা হয়ে থাকত, জান্নাতি হালুয়া এরকম বরফের মতো জমা হয়ে থাকত, খালি নেও আর খাও। আর বিকালবেলা এক ধরনের পাখি, বড় সুস্বাদু পাখি এসে তাদের হাতের নাগালে এসে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন, মুসা আলাইহিসসালাম তাদেরকে নির্দেশ দিলেন, তোমরা অতিরিক্ত জমা করে রেখো না, আগামীকাল আবার আসবে। কিন্তু বনি ইসরায়েল আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করল না। এই ৪০ বৎসর এমন জায়গায় আটকা পড়েছে যেখানে কোনো সাবান নাই, কোনো কিচ্ছু নাই, কাপড় ধুবে কেমনে? এত ৭ লক্ষ মানুষের কতটুকু পানির প্রয়োজন? আল্লাহ পাক বলছেন, নির্দেশ আনি দিরিব্বি আসাকাল হাজার, আমি নির্দেশ দিলাম মুসা, তোমার সঙ্গে বহনকৃত এই পাথরে তোমার কুদরতি লাঠি দিয়ে আঘাত করো। ফান ফাজারাত মিনহা, এরপরে এই পাথর থেকে জমজম কুয়ার মতো পানির ঝর্ণা সৃষ্টি হয়ে গেল। এক পাথরের পানি দিয়ে ৭ লক্ষ লোকের জন্য যথেষ্ট হয়ে গেল, একদিন দুই দিন না, ৪০ বৎসর। এরপরে তাদের কাপড় গোলা কেমনে পরিষ্কার হতো? সূর্যের আলো যখন কাপড়ে লাগত তখন কাপড় ধোয়াও হয়ে যেত, ইস্তারিও হয়ে যেত। এখন ছোট বাচ্চা যেখানে আটকা পড়েছে ওখানে তো সুপার মার্কেট আর কিচ্ছু নাই, দোকানপাট কিছুই নাই, তারা মিশর থেকে ভেগে কেনানের দিকে চলে যাচ্ছে, এই অবস্থায় আটকা পড়েছে। বাচ্চা, তাদের সঙ্গে অনেক বাচ্চা ছিল, এই বাচ্চা যখন বড় হতো তার শরীরের গঠন বড় হওয়ার সাথে সাথে আল্লাহ কাপড়ও বড় করে দিতেন। 40 বৎসরে কারো কাপড় ছেড়ে নাই, ময়লা হয়নি, এরপরে এই কাপড় ছোট হয়নি এই কারোর জন্য। কি পরিমাণ নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই নিয়ামতকেও নিয়েছেন, কেড়ে নিয়েছেন এবং তাদেরকে ধ্বংসও করে দিয়েছেন। অনুরূপভাবে একটি জাতি সাবা জাতি, কওমে সাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও এত নিয়ামত দিয়েছিলেন। ইয়ামানের হাদারামাউত থেকে নিয়ে প্যালেস্টাইন পর্যন্ত, শাম দেশ পর্যন্ত তাদের একটা বাগান ছিল। এই এক বাগানে আল্লাহ পাক এই ধরনের ফল দিয়েছিলেন, একটা ডালি নিয়ে যদি কেউ কয়েক গজ হেঁটে দিত তাহলে পাকা ফল দিয়ে তাদের ডালি ভরে যেত। এই ধরনের স্বাচ্ছন্দ্যতা আল্লাহ, কারো মাথায় উকুন আছে, কারো শরীরে চুলকানি আছে, দাউদ আছে, বিখাউজ আছে, চর্মরোগ আছে, এই কওমে সাবার এরিয়ার ভিতর ঢোকার সাথে সাথে মাথার উকুন মরে যেত, চর্মরোগ ভালো হয়ে যেত। এই জাতি আল্লাহর নাফরমানি করল, নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তারা একটা সুইস গেটের মাধ্যম দিয়ে এই বাগানে সেচের পানির সেচের ব্যবস্থা করেছিল। আল্লাহ পাক সেই সুইস গেটের ভিতরে গজবের ইঁদুর লাগা দিলেন। এখন ইঁদুরকে মারার জন্য বিভিন্ন জায়গা থেকে তারা বিড়াল ইম্পোর্ট করল। এই ইঁদুর কি সেই ইঁদুর যে যাকে বিড়াল মারতে পারবে? বিড়াল ইঁদুরকে মা খাওয়া তো দূরের কথা, ইঁদুরগুলোই বিড়ালকে খেয়ে ফেলল। এরপরে একসাথে বাঁধ ভেঙে পুরা জাতি নিঃশেষ হয়ে গেল। বিলকিস রানী এই দেশের রানী ছিলেন, যিনি সুলাইমান আলাইহিসসালাতুসসালামের সঙ্গে যার ঘটনা আল্লাহ পাক সূরাতুন নামলে বর্ণনা করেছেন, এই জাতির সম্রাজ্ঞী ছিলেন। এই জন্য যে কোনো মানুষকে আল্লাহ পাক নিয়ামত দিলে এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন না করলে সেই নিয়ামতকে আল্লাহ পাক ছিনিয়ে নেন। বিশ্বাস যদি না হয় ইরাকের দিকে তাকিয়ে দেখেন, বিশ্বাস যদি না হয় লিবিয়ার দিকে তাকিয়ে দেখেন, সিরিয়ার দিকে তাকিয়ে দেখেন, যারা এক সময় কি পরিমাণ অর্থের মালিক ছিল আজকে তারা পথের ভিখারী। এবং আরও দু একটা দেশ যারা বাকি আছে, আপনারা আমরা হয়তো তাদেরও, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদেরকে যেন হেদায়েত দান করেন, এখনো যেন তারা বুঝতে পারে তারা যে পথে রওনা দিয়েছে এই পথে যদি তারা হাঁটতে থাকে তাদের হাতেও আমরা ভিক্ষার ঝুলি হয়তো দেখে যাব। সেদিন বেশি দূরে নাই যে তাদের হাতে ভিক্ষার ঝুলি উঠল বলে। সেই জন্য আল্লাহ পাকের নিয়ামতের যখন নাশুকর গুজার বান্দা হয়ে যায়, নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন না করলে আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেন। আল্লাহ পাক আমাদেরকে ইউএস, কানাডা, ইউকের মতো সুন্দর দেশে নিয়ে আসছে, যেখানে ধর্মীয় স্বাধীনতা, বাক স্বাধীনতা সব কিছু আমাদেরকে তারা দিয়েছে, কোনো ধরনের কমতি রাখে নাই। তাদের কাছে যা ছিল তারা সব কিছু আমাদেরকে দিয়ে দিয়েছে। এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় না করি, এই নিয়ামত পাওয়ার পরে যদি আমরা এ দেশগুলোতে আল্লাহর দিনকে যদি তাদের পর্যন্ত না পৌঁছায়, আল্লাহর দিনকে যদি আমরা প্রতিষ্ঠিত না করি, আল্লাহর দিনকে তাদের দ্বার পর্যন্ত পৌঁছে না দেই, তাহলে এই নিয়ামতকে আল্লাহ পাক এক সেকেন্ডের মধ্যে পরিবর্তন করে দিবেন। এমন একজনকে আল্লাহ পাক ভোটে বিজয় করে দিবেন যে সব ইমিগ্রেন্টদের যাবতীয় সুযোগ সুবিধা এগুলো সব শেষ করে এমন পরিস্থিতি ক্রিয়েট করবে যে যেখান থেকে আসছে সে সেখানে ঘুরে যেতে বাধ্য হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এক মিনিটও লাগবে না। সেই জন্য নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা লাগবে। দেখেন, মশা নাই, মাছি নাই, ধুলা নাই, বালি নাই, পলিউশন নাই, কত বিশুদ্ধ পানি, কি সুন্দর মনোরম মনোহরী সিনারি চারিদিক দিয়ে। এত নিয়ামত পাওয়ার পরেও যদি আমরা আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করার জন্য আল্লাহর ঘর মসজিদে না আসি, আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করার জন্য নিজের অর্থ করি, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা যদি ব্যয় না করি, মসজিদ প্রতিষ্ঠার জন্য যদি ব্যয় না করি, ইসলামিক স্কুলের জন্য, মাদারসে দিনিয়ার জন্য যদি আমরা ব্যয় না করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত একসময় হলে ছিনিয়ে নেবেন। চার নম্বর কারণ হলো আত্তানাফুসু ফিদ দুনিয়া আর রাগবাতু ফিহা, দুনিয়ার প্রতি আকর্ষণ। দুনিয়ার প্রতি যখন মানুষ আকৃষ্ট হয়ে যায়, তখন মানুষ দিশেহারা হয়ে যায়, তখন মানুষের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, হিতাহিত জ্ঞান আর থাকে না। এই হিতাহিত জ্ঞান যখন না থাকে, তখন হারামকে হালাল ভাবে আর হালালকে হারাম ভাবতে শুরু করে, সহজ জিনিসকে কঠিন ভাবে, কঠিনকে সহজ ভাবে, মানবতা মনুষ্যত্বকে সে হল ব্যাকডেটেড বলে গালি দিতে থাকে, আর মানবতা মনুষ্যত্ব বিবর্জিত কার্যক্রমকে সভ্যতার চাদর দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করে, তখন তার মাঝে সত্য মিথ্যা জ্ঞান আর থাকে না। অতীতের বহু জাতি দুনিয়ার প্রতি যখন আকৃষ্ট হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিকে ধ্বংস করে দিয়েছেন, কারণ দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহ পাক কারণকে নস্তনাবুদ করেছেন, এমন নাকানি চুবানি খাওয়াইছেন যে কিয়ামত পর্যন্ত দাপতে আছে। কিয়ামতের আগে আল্লাহ পাক আবার সেখান থেকে তাকে উঠাবে। অনুরূপভাবে আজকে মুসলমান এত বেশি দুনিয়ার দিকে ঝুঁকে গেছে, নামাজ নাই, রোজা নাই, দিন ধর্ম নাই, আজকে দেখেন ইসলামের উপর চলার কোনো চেষ্টা নাই, শুধু চাই টাকা, শুধু চাই টাকা। আজকে টাকার দাসে আমরা পরিণত হয়ে গেছি, টাকার গোলামে আমরা পরিণত হয়ে গেছি। কারণ হলো কি, মানুষের চাহিদার কোনো শেষ নাই। দেখেন এখানে একটা বাড়ি, ওখানে আর একটা বাড়ি, ঢাকাতে একটা ফ্ল্যাট, ঢাকাতে একটা জমি, ঢাকাতে একটা হলো বাড়ি, এরপরে মোপাশল শহরে আর একটা বাড়ি, কয়েকটা জায়গা, আবার গ্রামের বাড়িতে একটা রাজকীয় বাড়ি লাগবে। ভাই কোন বাড়িতে যে থাকবেন, ওই তিন হাত সাড়ে তিন হাতের বাড়িতেই আপনাকে থাকতে হবে, যেই বাড়িতে যে বৎসরে একদিনও থাকার নসিব হয় না। এখন এতগুলো সম্পদ থাকলে তো তার পেমেন্ট করার জন্য তো জামাইকেও কাজ করতে হবে, বউকেও কাজ করা লাগবে, জামাই বোর সঙ্গে কেউ কারো সঙ্গে দেখা সাক্ষাৎ আর হবে না, শুধু টাকা আর টাকা। এই দুনিয়ার প্রতি যখন নাকি লোভ বেড়ে যায়, তখন মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে যায়, মানুষ তখন পশুতে পরিণত হয়ে যায়, তাদের শুধু টাকা আর চাই আর চাই। দেখুন এই চাহিদা অতদিন পর্যন্ত মিটবে না যতদিন পর্যন্ত পেটের ভিতর কবরের মাটি না ঢুকবে, ততদিন পর্যন্ত এই চাহিদা মিটবে না। সেই জন্য চাহিদা কমানোর চেষ্টা করি, অল্পতে তুষ্ট থাকার চেষ্টা করি, হিসাব কম হবে। খলিফা মামুন রশিদ যখন মৃত্যুসজ্জায় কাতরাচ্ছেন, দাজলার পরে বিরাট প্রাসাদের তিনি শুয়ে আছেন, জানালিয়া দিয়ে দেখতেছেন যে একটা ধোপা সে দাজলা নদীর ঘাটে সে হাতে কাপড় কাচতেছে, কাপড় ধৌত করছে। মামুনুর রশিদ আফসোস করে বলতেছেন, হায় আমার জন্মটা যদি খলিফা হারুন আর রশিদের ঘরে না হতো, জন্মটা না হতো, বরং এই ধোপার ঘরে যদি জন্ম হতো, তাহলে মানুষের কাপড় চুপড় ধৌত করতাম আর হালাল রিজিক যা আসত তাই খেয়ে বেঁচে থাকতাম, ঝুপড়ির মধ্যে শুয়ে থাকতাম, কিয়ামতের দিন আমাকে এত বেশি হিসাবের সম্মুখীন হতে হতো না। কিন্তু দুর্ভাগ্য, আমি হারুন আর রশিদের ঘরে জন্মগ্রহণ করেছিলাম, খেলাফতের মসনদে বসেছিলাম, আমার অঢের সম্পদের মালিক অটোমেটিকভাবে আমি হয়ে গিয়েছি। আজকে সব সম্পদ এই দুনিয়াতেই থেকে যাচ্ছে, ক্ষমতা দুনিয়ায় থেকে যাচ্ছে, কিন্তু আমাকে এমন অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে যে আমাকে গোটা দেশের হিসাব আমাকে কিয়ামতের দিন পুঙ্খানুপুঙ্খানু আল্লাহর সামনে দেওয়া লাগবে। সেই জন্য সম্পদ যত বাড়াবেন পেরেশানি তত বাড়বে, তত হিসাব কঠিন হবে। এর অর্থ এই নয় যে ইসলাম আপনাকে হালাল পন্থায় সম্পদ অর্জন করতে নিষেধ করেছেন। হালাল পন্থায় আপনি সম্পদ অর্জন করেন নিষেধ না, তবে সম্পদ অর্জন করতে গিয়ে যেন আমি হিতাহিত জ্ঞান হারিয়ে না ফেলি, নেশায় মত্ত হয়ে না যায়, দুনিয়াকে কামাতে গিয়ে যেন আখেরাত বরবাদ করে না ফেলি। অধিকাংশ মানুষ দুনিয়াকে কামাতে গিয়ে আখেরাতকে বরবাদ করে ফেলে। এই দুনিয়ার প্রতি যখন নাকি আকর্ষণ সৃষ্টি হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিকে ধ্বংস করে দেন, সেই জাতিকে আর টিকে থাকতে দেন না। পাঁচ নম্বর হল আশহু ওয়া শিদ্দাতু হুব্বিল মাল, কৃপণতা। কৃপণতা, মানুষ যখন কৃপণ হয়ে যায়, আল্লাহর হক আদায় করে না, বান্দার হক আদায় করে না, এমনকি বোর হক পর্যন্ত আদায় করে না, দেখবেন যে যারা কৃপণ মানুষ তারা কত জায়গায় বেড়াতে যায় কিন্তু ঘুরে আসে শূন্য হাতে। ছেলেপেলের জন্য একটা কোনো গিফট নিয়ে আসে না, স্ত্রীর জন্য একটা গিফট নিয়ে আসে না। আমার এক ঘনিষ্ঠ বন্ধু আছেন, তিনি আবার অনেক জায়গায় ট্রাভেলস ও করেন, ট্রাভেলস করে আসে, ছেলে মেয়েদের জন্য একটা চকলেটও কোনো দিন আনে না। কত বুঝায়, কত মস্কারি করি তার সঙ্গে, কিন্তু কোনো কাজ হয় না। কারণ হলো জন্মের বকিল, জন্মের কৃপণ। বোর জন্য একটা ভালো কাপড় চোপড় কেনা তার নসিব হয় না। বাবা মার জন্য একটু কলা কেনে বাজারে সবচাইতে দেখবেন যে দেদা যেটা হলো কম দামি কলা সেটা কিনে নিয়ে আসবে। ইলিশ মাছ কিনতে যাবে, ওটা তো ইলিশ না, ওটা হলো ইলিশের বাচ্চা কিনে নিয়ে আসে, অথচ টাকা পয়সা অনেক। আপেল কিনবে কোন গোলা, যেগুলা হলো পচে গেছে, আধা পচা, যেগুলা ওই যে এক টাকাতে দেয় না, অনেক গোলা দেখবেন যে বাজার করে সবসময় এক টাকার গোলা। আর সম্পদ জমা রাখছে, সম্পদ জমা রাখছে, নিজেও খায় না, কাউকে খেতেও দেয় না। ছোটবেলাতে আমি এক ধনী, আমাদের এলাকাতে এক ধনী মানুষ ছিল, অনেক জমা জমির অধিকারী। আমি ছোটবেলাতে নিজ চোখে দেখেছি, তিনি যখন গ্রামের হাটে, প্রত্যেক হাটে এই কলা আম এগুলো বিক্রি করতে যেতেন কাজের লোকদেরকে নিয়ে, এরপরে একটা তিন পকেটওয়ালা শার্ট কাঁধে দিয়ে হাটে চলে যেত, গায়ে দিত না, আবার হাট থেকে আসতো ওই কাঁধের উপর শার্টটা আছে, গায়ে দিত না। এরপরে এলাকার লোকজন ঠাট্টা করে জিজ্ঞেস করতো, চাচা শার্টটা গায়ে দেন নাই কেন? কয় বোকা, এটা গায়ে দিলে ছিঁড়ে যাবে না, এত গরমের মধ্যে কি শার্ট গায়ে দেওয়ার প্রয়োজন আছে? দেখেন কবরে যখন গেছে, এই সম্পদ মারা গেছেন তিনি, কবরে যখন গেছেন এই এই সম্পদ জমা জমি ফসল বাগান আদি এগুলো নিয়ে যেতে পেরেছেন, কিচ্ছু পারেন নাই। ইয়াকুল ইবনে আদম মালি মালি, ইবনে আদম হাদিসে কুদুসি আল্লাহ পাক বলেন যে বনি আদম বলে আমার মাল, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পদ, আমার বাগান, বান্দা তোমার কিচ্ছুই না, যতটুকু খেয়েছ আর এগুলো হজম হয়ে গিয়েছে, আর যত যে কাপড় চোপড় গুলো পরেছ আর পুরান হয়ে গেছে, এটাই শুধু তোমার, আর সব হলো অন্যের। মরাও লাগবে না, অসুস্থ হয়ে দেখো আমি আল্লাহ তোমার সম্পদের চাবি কার হাতে তুলে দেই, তোমার ওয়াইফের হাতে তুলে দেব, তোমার ছেলে মেয়েদের হাতে তুলে দেব। সেই সময় তোমার ভিক্ষুক সেজে ভিক্ষুকের মতো চেয়েছে তোমার ছেলের কাছ থেকে পয়সা নেওয়া লাগবে, ওষুধের পয়সা কিনতে তোমার ছেলের কাছে ভিক্ষা মাংতে হবে। বান্দা তোমার সম্পদ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহ। যারা কৃপণতা করে তারা যেন ধারণা না করে যে তারা বড় ভালো কাজ করছে, বরং হল এগুলোর শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই দুনিয়াতেও দান করবেন। কৃপণ মানুষকে কোনো মানুষ পছন্দ করে না, আল্লাহ পাকও পছন্দ করেন না। কিছু মানুষ আছে দেখবেন, বাসায় যদি কোনো মেহমান আসে তাদের হলো জ্বর উঠে যায় গায়ে ভয়ে, না জানি আমার সব কিছু আজকে মেহমান খেয়ে যাবে। মেহমান কোনোদিন মেজবানের খাদ্য খায় না, মেহমানের রিজিক আল্লাহ পাক মেজবানের পাতিলে রেখেছেন, সেই নিজের রিজিক খাওয়ার জন্য আসেন। যে মেহমান দেখে খুশি হবে আল্লাহ পাক তার রিজিক, সে যদি অল্প পয়সাও কামায় আল্লাহ পাক সেই ঘরের রিজিকে বরকত দান করবেন। আর মেহমান দেখে যে বিরক্ত হবে, মেহমান দেখে যে বিপদ মনে করবে, সে জীবনে কোনোদিন মানসিকভাবে হলো শান্তি পাবে না, মানসিকভাবে কখনোই সুখী হতে পারবে না। সেই জন্য এক কবি বলেন, বখিলার বোয়াত জাহেদে বাহরোবর বেহেস্ত না বাসাদ বাহুকমে খবর। বখিল এবাদত করতে করতে যদি আসমান জমিন ভরেও ফেলে, এরপরেও আল্লাহর রসুলের ইনফরমেশন অনুযায়ী, আল্লাহর রসুলের ভাষ্য অনুযায়ী সে জান্নাতে দেওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধও পাবে না। মানুষ যখন নাকি অতিরিক্ত কৃপণ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিকে ধ্বংস করে দেন। ফিরাউন কৃপণ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। ছয় নম্বর হল কাসরাতুত তাআমুল বিল রিবা ওয়া ইনতিশারুজ জিনা। যখন মানুষ সুদে ইনভলভ হয়ে যায়, সুদ ছাড়া আর কিচ্ছু বোঝে না, মসজিদ কেনে সুদের উপরে, দেখেন এমনি পাপ, এমনি সুদ গ্রহণ করা এমনি পাপ, আরো যদি সেটা আল্লাহর ঘরের জন্য হয় সেটা মহাপাপ, এক পয়সার সওয়াব সে পাবে না, এক পয়সার বেনিফিট তার হবে না, বরং হলো আল্লাহর গজবে পতিত হবে। বহু নর্থ আমেরিকাতে বহু মসজিদ হয়েছে সুদের উপরে, রিফাইন্যান্স করে হলো কয়েকজন মিলে মসজিদ করছে, সুদ দিয়ে কিনে মনে করছে বড় ভালো কাজ করছি, কিচ্ছু করেন নাই, নিজেকে জাহান্নামের উপযোগী করেছেন, ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ দিয়ে মসজিদ কিনতে বলেন নাই। সুদের যখন নাকি প্রাচুর্যতা চারিদিকে ছড়ে যাবে, সব জায়গায় শুধু সুদ আর সুদ, সুদের পাপ কতটুকু, দিরহামুন রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাতিনা জিনাতান। আল্লাহর রাসূল বলেন, এক কোয়ার্টার, এক দিরহাম, এক দিনার সুদের লেনদেনের পাপ হলো বেগানা নারীর সঙ্গে 36 বার জিনা করার চেয়েও মারাত্মক। আর এক হাদিসে আসছে, নিজের জন্মদাতা মায়ের সঙ্গে অপকর্ম করলে যে গুনাহ হবে, সুদের সামান্য লেনদেন তার চেয়ে হলো বেশি পাপাচার যুক্ত, আরো বেশি গুনাহ। সেই জন্য যারা জড়িয়ে পড়েছেন তাড়াতাড়ি তওবা করেন, আল্লাহর কাছে বাঁচার জন্য সুদ থেকে বের হওয়ার চিন্তা ভাবনা করেন। সাত নম্বর হলো যুহুরুন নকসি ওয়া তাতফীব ফিল কাইলি ওয়ামানউ হাক্কিল্লাহ ওয়া ইবাদিহি। ওজনে যদি কেউ কম, কোনো জাতি যদি কম দেয়, শুআইব আলাইহিসসালাতু ওয়াসসালামের জাতি ওজনে কম দিত। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ পাক বলেন যারা ওজনে কম দেয় তাদের জন্য হলো ওয়াইল দোজখ, জাহান্নামের এক ভয়াবহ উপত্যকার নাম হলো ওয়াইল, সেটি হলো যারা ওজনে কম দেয়, ওজনে কম দেয়, মানুষকে ঠকায়। আর আট নম্বর হলো তাকসীরুদ্দুআতি ফি ওয়াজিবিল আমরি বিল মারুফ ওয়ান্নাহি আনিল মুনকার। কোন জাতি যদি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এই দায়িত্ব, অর্থাৎ সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এই আদ-দাওয়া ওয়াল ইরশাদ, এই কাজ যদি ছেড়ে দেয়, সে জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন। আজকে উম্মতে মুহাম্মাদি আমরা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত আছি, আমার ছেলে মেয়ে নামাজ পড়ছে না, আমার আত্মীয় স্বজন বেনামাজি, আমার প্রতিবেশীরা দিনের উপর চলছে না, আমার বন্ধু বান্ধব দিনের উপর চলে না, আমি বিরাট পরহেজগার হয়ে গেছি, তাদের নিয়ে কোনো ফিকির নাই, চিন্তা নাই, ভাবনা নাই, তাহলে নিজের ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যদি এই উম্মতে মুহাম্মাদি যদি এই দায়িত্ব, গুরু দায়িত্ব আদায় না করেন, আল্লাহ পাক এ জাতিকে ধ্বংস করে দিবেন। আজকে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছি, কারণ আমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব আদায় করছি না। আর নয় নম্বর হলো মুখালেফাতু আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি রসুলের সুন্নাতের যদি বরখেলাফ জীবনযাপন করে সারাদিন যদি রসুলের সুন্নাতকে জবাই করতে থাকি, তাহলে আল্লাহর ধ্বংস অনিবার্য। আজকে রসুলের কোনো সুন্নত আছে সমাজে? কোথাও নাই। দশ নম্বর হলো আল গুলু ফিদ্দিন, এক্সট্রিমিজম ইন ইসলাম, অর্থাৎ হলো বাড়াবাড়ি, চরম বাড়াবাড়ি। আজকে দেখেন আমিন নিয়ে বাড়াবাড়ি, দোয়া নিয়ে বাড়াবাড়ি, বেতের নামাজ নিয়ে বাড়াবাড়ি, আর এরা এতটাই অসভ্য, এতটাই হলো এরা অ্যাগ্রেসিভ, এতটাই হলো মূর্খ, যে আর নিজে যেটা বুঝেছে এর বাইরে আর কিছুই বুঝতে চেষ্টা করে না। এই বাড়াবাড়ি করে বখতে নাসারের সময় ইহুদিরা ধ্বংস হয়েছে, বাড়াবাড়ির কারণে, মুসলমানদের বাড়াবাড়ির কারণে বাগদাদের সেই করুণ হৃদয় বিদায়ক ইতিহাস ঘটেছে। বাড়াবাড়ির কারণে স্পেন মুসলমানদের হাত ছাড়াই শুধু হয়নি, লক্ষ লক্ষ মানুষকে শহীদ হতে হয়েছে এই বাড়াবাড়ির কারণে। আজকে একই পন্থায় আজকে মুসলমানরা ফর নাথিং, শুধু বাড়াবাড়ি আর ঝগড়া। যে কোনো জাতিকে আল্লাহ পাক যে দশটি মৌলিক কারণে ধ্বংস করেন, তার মধ্যে একটি কারণ হলো এই বাড়াবাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার, আমল করার তৌফিক দান করুন, আমরা যেন ধ্বংসের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।